بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العلي العظيم شمانيت دين دردي نبي پريميك بھائي أو بونيرا الله سبحانه وتعالى بشش انوگروه امرا اسكي شابان ماشي پدر پن كوريتشي আজকে সোমবার মাহে শাবানের একটি দিন চলে গিয়েছে। এই হেতু পবিত্র রমাদান মাস আসতে সর্বোচ্চ 28 থেকে 29 দিন বাকি রয়েছে। এই 28-29টি দিন আমাদের জন্য রমাদানের প্রস্তুতি গ্রহণ করার পর্ব। কে কতটুকু রমাদানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করব, এটি হলো এখন দেখার বিষয়। দেখুন, আমরা আলোচনা করছিলাম সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করে আদৌ কখনো শেষ করা সম্ভবপর নয়। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাঝে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবন নিয়ে এবং তার দাম্পত্য জীবন অর্থাৎ সহধর্মিণীদের জীবনী নিয়েও আমরা আলোচনা করেছি। আর ছোট্ট একটি চ্যাপ্টার বাকি রয়ে গিয়েছে, এই চ্যাপ্টারটুকু যদি আমরা কমপ্লিট না করি তাহলে সিরাতের এই সিরিজ আলোচনাটা পূর্ণাঙ্গ তালাপ করতে পারবে না, এটি কমপ্লিট হবে না। এই জন্য ইনশাআল্লাহ এই আলোচনাটাও আমরা সেরে ফেলতে চাচ্ছি। এরপরে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে অন্য সাবজেক্টের দিকে আমরা আলোচনা করব। আজকে হলো আউলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহি সালাতু ওয়াসাল্লামের ঔরসজাত সন্তানাদি কজন ছিলেন এবং কার জন্ম কোথায় হয়েছে, কে কখন মারা গেছেন এবং তাদের বিবাহ শাদী কোথায় কার সঙ্গে হয়েছে, এই বিষয়টিও একটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নবী আলাইহি সালাতু ওয়াসালামের সিরাত জানলাম, তার স্ত্রীদের সংখ্যাও জানলাম এবং তার অন্যান্য জিনিস সম্পর্কে আমাদের সম্যক ধারণা হলো, কিন্তু হুজুরের আওলাদ যে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান হলো না, তাহলে এই সিরাতের আলোচনাটা পূর্ণাঙ্গভাবে হবে না। এই জন্য নবী আলাইহি সালাতু ওয়াসালামের সন্তানদের সম্পর্কে আমরা আলোচনা করব। দেখুন, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আমি তোমাদের কাছে দুনিয়ার কোনো বিনিময় চাই না, দুনিয়ার অর্থ সম্পদ নজরানা হাদিয়া এগুলো আমি কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু এতটুকু তোমাদের কাছে কামনা করি যে আমার নিকটতম আত্মীয়দের সঙ্গে তোমরা সদ্ব ব্যবহার করবে, তাদেরকে তোমরা ভালোবাসবে, মহাব্বত করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, যেহেতু তারা আমি নবীরই ঔরসজাত সন্তান তথা আমার ব্লাড রিলেটিভ, তাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক রয়েছে। নবী আলাইহি সালাতু ওয়াসালামের কজন সন্তান ছিল, এর মাঝে যথেষ্ট ঐতিহাসিকদের মাঝে মতবিরোধ রয়েছে। তবে সর্বসম্মতি অভিমত হল নবী আলাইহি সালাতু ওয়াসালামের সন্তানদের সংখ্যা ছিল সর্বমোট 6 জন। এই 6 জন সন্তানের মাঝে 4 জন ছিলেন কন্যা সন্তান আর 2 জন ছিলেন পুত্র সন্তান। পুত্র সন্তানদের কেউ পরিণত বয়সে উপনীত হতে পারেননি অর্থাৎ ম্যাচিউর্ড বালেগ হতে পারেননি, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। এই বিষয়টি স্পষ্ট করে সূরাতুল আহজাবে মহাপ্রভু ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, রিজালুন রজুলনের বহুবচন, রজুলন শব্দের অর্থ হল পূর্ণ বয়স্ক পুরুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোন পূর্ণ বয়স্ক বালেক পুরুষের ঔরসজাত পিতা নন। তাহলে তিনি কি? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রসুল তথা তোমাদের রুহানি পিতা। আখাতামান নবিয়্যিন, এবং সর্বশেষ নবী। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কোন সন্তানই বালেগ ছেলে সন্তান পুত্র সন্তান বালেগ হয়নি, বালেগ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠিয়ে নিয়েছেন। তবে কন্যা সন্তান যে চারজন ছিলেন এই ব্যাপারে কোনো ঐতিহাসিক বলতে গেলে উল্লেখযোগ্য মতবিরোধ নেই। কন্যা সন্তান চারজনই ছিলেন, পুত্র সন্তান চারজন না চারের অধিক, এটি নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেছেন পুত্র সন্তানও চারজন ছিলেন, কাসেম, ইব্রাহিম, তাহের, তাইয়েব। কিন্তু ঐতিহাসিকদের অধিকাংশ এবং বলতে গেলে সর্বসম্মতি মত হল তাহের আর তাইয়েব কাসেম আর ইব্রাহিমেরই আর একটি নাম। সেই হেতু নবী আলাইহিসসালামের ঔরসজাত পুত্র সন্তান ছিল মাত্র দুজন। এই ছজন সন্তানের মাঝে হযরতে কাসেম আর চারজন কন্যা সন্তান জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা, এবং পুত্র সন্তানের মাঝে কাসেম, এই পাঁচজন সন্তান নবী আলাইহিসসালামের সবচেয়ে প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরার গর্ভেই জন্মগ্রহণ করেছিলেন। আর অন্য কোন স্ত্রীর গর্ভে নবী আলাইহিসসালামের কোন সন্তান জন্মগ্রহণ করেননি। একমাত্র ইব্রাহিম, তিনি মারিয়া কিপ্তি এক দাসী ছিলেন, সেই দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। চলুন এবার আমরা এই ছজন সন্তান নিয়ে আমরা আলোচনা করি। সর্বপ্রথম যার নাম এসে যায়, যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, তিনি হলেন হযরতে কাসিম রাদিয়াল্লাহু আনহু। কাসিম রাদিয়াল্লাহু আনহু, তার দিকে সম্বোধন করেই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আবুল কাসিম বলা হতো, কাসিমের পিতা। এবং ইহুদি সম্প্রদায়ের লোকেরা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইয়া আবুল কাসিম, হে কাসিমের পিতা বলেই সম্বোধন করত। তিনি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সমস্ত সন্তানের মাঝে সবচেয়ে বড় সন্তান ছিলেন। মুজাহিদের মতে ইনি মাত্র সাত দিন, জন্মের পরে সাত দিন জীবিত ছিলেন। ইবনে সাদের মতে দুই বৎসর পর্যন্ত জীবিত ছিলেন। এবং ইবনে ফারেসের তিনি লিখেছেন কাসেম জ্ঞান বুদ্ধির হওয়ার বয়স পর্যন্ত জীবিত ছিলেন। এক এক ঐতিহাসিকের এক একটি মত, তবে সর্বসম্মত মত হল তিনি হলেন বালেগ হওয়ার পূর্বেই, ম্যাচিউর হওয়ার পূর্বেই ইন্তেকাল করেছিলেন। তিনি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তানদের মাঝে সবচেয়ে বড় সন্তান, এবং নবুয়ত প্রাপ্তির পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন। হুজুর এখনো নবী হননি, নবী হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই সন্তানের দিকে সম্বোধন করে আবুল কাসেম বলা হতো। সাহাবিরাও সহসায় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে নাম ধরে কখনো ডাকতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও নবীকে সম্মান করে নাম ধরে ডাকেন নাই, তবে কখনো কোনো প্রয়োজনে রসুলের নাম ধরে ডাকার প্রয়োজন হলে সাহাবায়ে কিরাম এই পুত্র সন্তানের দিকে সম্বোধন করে ইয়া আবুল কাসিম বলেই তারা সম্বোধন করতেন। একদিন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বাজারে গিয়েছেন, বাজারে যেয়ে শুনতে পেলেন যে একজন ডাকছেন ইয়া আবুল কাসিম, ইয়া আবুল কাসিম, হে কাসিমের পিতা, হে কাসিমের পিতা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার দিকে মনোনিবেশ করে ফিরে এলেন এবং তাকে বললেন যে তুমি আমাকে ডাকছ? তিনি বললেন, সরি, আমি তো আপনাকে ডাকছি না, অন্য আবুল কাসেমকেও ডাকছি। এ কথার পরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম নিষেধাজ্ঞা জারি করে দিলেন, তোমরা আমাকে ব্যতিরেকে আর অন্য কাউকে আবুল কাসেম বলে সম্বোধন করো না। সেদিন থেকে অন্যকে আবুল কাসেম বলে সম্বোধন করা নিষিদ্ধ হয়ে গেল। তবে হুজুরের ইন্তেকালের পরে বহু মানুষ আছে যারা নাকি আবুল কাসেম, তাদের নিজেরও নাম অথবা সন্তানের নাম যদি কাসেম থাকে, আবুল কাসেম বলে তার পিতাকে যদি সম্বোধন করে, এটা কোনো দোষনীয় ব্যাপার নয়। এই এই নিষেধাজ্ঞা শুধু ক্ষণিকের জন্য ছিল, নবী আলাইহি সালাতু ওয়াসালামের জীবদ্দশাতেই। যাই হোক, তিনি সাত দিন বয়সে হোক অথবা দুবৎসর বয়সে হোক অথবা তিনি একটু বুদ্ধিসম্পন্ন হওয়ার পরেই মারা যান, তিনি হলেন নবী আলাইহি সালাতু ওয়াসালামের প্রথম সন্তান, নবুয়ত প্রাপ্তির আগেই যার ইন্তেকাল হয়ে গিয়েছে। এই কাসেমের পরেই নবী আলাইহি সালাতু ওয়াসালামের কন্যা সন্তান হযরতে জাইনাব বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন। কন্যাদের মাঝে তিনি সবচেয়ে বড় আর ছেলে মেয়েদের মাঝে দ্বিতীয় ছিলেন। জুবায়ের ইবনে বাকারের মতে হযরত জাইনাব কাসেমের আগেই জন্মগ্রহণ করেছিলেন, এটি আর একটি ভিন্ন মত। এদিক দিয়ে তিনি ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান তিনি বলেছেন, কিন্তু সহি কথা হল কাসেম রাদিয়াল্লাহু আনহু তিনি হযরতে জাইনাবের চেয়ে বয়সে বড় ছিলেন, তিনি আগে জন্মগ্রহণ করেছেন। ইবনে কালবাও এ মতই বক্তব্য গ্রহণ করেছে। নবুয়ত প্রাপ্তির দশ বৎসর পূর্বে, অর্থাৎ নবী আলাইহি সালাতু ওয়াসালামের বয়স যখন নাকি ৩০ বৎসর ছিল, তখন হল হযরত জাইনাব বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম হয়। জাইনাবের বিয়ে হয়েছিল তিনি যখন পরিণত বয়সে উপনীত হলেন, জন্ম হয়েছে নবুয়তের দশ বৎসর আগে, হুজুরের ৩০ বৎসর বয়সকালে তার জন্ম হয়েছিল। নবুয়তের পরে তিনি বালেগ হয়েছেন এবং তার বিয়ে হয়েছে তার খালাতো ভাই আবুল আস ইবনে রবির সাথে। হিজরতের সময় নবী আলাইহি সালাতু ওয়াসালাম যখন হিজরত করেছিলেন, রাতের আধারে পরিবারকে মক্কাতুল মুকাররমায় রেখেই তিনি হিজরত করেছিলেন। বদর যুদ্ধে এই আবুল আস, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, তিনি মক্কার মুশরিকদের পক্ষ অবলম্বন করে তিনি মুসলমানদের বিরুদ্ধে তথা নবী আলাইহি সালাতু ওয়াসালামের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এরপরে বদর যুদ্ধে তিনি বন্দীও হয়েছিলেন। বন্দী যখন হয়েছিলেন তখন তিনি তাকে এই শর্তের উপর মুক্তি দেওয়া হয়েছিল যে তোমাকে আমি নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বললেন তোমাকে আমি মুক্তি দিব, তোমার কোনো জরিমানা দিতে হবে না এবং তোমাকে দীর্ঘদিন জেলও খাটতে হবে না, বরং তোমাকে আমি এই শর্তের উপর ভিত্তি করে মুক্তি দান করব যে মক্কায় পৌঁছে তুমি জাইনাবকে মদিনাতে পাঠিয়ে দিবা, রসুলের কন্যা জাইনাবকে মদিনায় পাঠিয়ে দিবা। সেই মোতাবেক আবুল আস ইবনে রবির, তিনি মক্কাতুল মুকাররমায় পৌঁছেই তার ভাই কেনানার সাথে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে মক্কা থেকে মদিনার দিকে পাঠিয়ে দিলেন। রাস্তায় যখন তারা তোয়া নামক উপত্যকায় উপস্থিত হয়েছে, এটি কিন্তু আবার তুর পর্বতের তোয়া নয়, তুর পর্বতের যেটি তোয়া সেটি হল মিশরে, আর মক্কাতুল মুকাররমার মদিনাতুল তাইয়েবার মাঝে একটি জায়গা আছে, সেই জায়গার নামও হল তোয়া। এটা মক্কার খুব নিকটবর্তী এরিয়া। সেখানে যখন পৌঁছেছেন, দুষ্কৃতকারীরা মরুদস্যুরা তাদের গতিরোধ করে বসল এবং তাদের মধ্যে থেকে একজন হেবার ইবনে আসওয়াদ বর্ষা নিক্ষেপ করে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের পিঠ থেকে ধরাশায়িত করে মাটিতে ফেলে দিল। তিনি মাটিতে পড়ে যাওয়ার আঘাতে এই সময় তিনি গর্ভবতী ছিলেন, তার গর্ভপাত হয়ে গেল, সন্তান পেটের থেকে বের হয়ে গেল। এইবার কেনানা, যিনি নাকি সম্পর্কে তার স্বামীর ভাই অর্থাৎ দেবর ছিলেন, যিনি নাকি যার তত্ত্বাবধানেই তিনি মদিনাতে পৌঁছে দিচ্ছিলেন, কেনানা তখন প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিরোধ গড়ে তুললেন, তীর ধনুক বের করে হাতে নিয়ে তিনি হাঁক দিয়ে উঠলেন যে খবরদার দুষ্কৃতিকারীরা, শুনে রাখো, তিনি হলেন মুহাম্মাদের কন্যা, আমার ভাইয়ের স্ত্রী, আমাদের ধর্মের মাঝে দ্বিমত থাকতে পারে কিন্তু তিনি আমার আমানতে আছেন, আমার ভাই চুক্তিবদ্ধ হয়ে মুক্তি লাভ করেছেন তাকে মদিনায় পৌঁছে দেওয়ার শর্তের উপরে ভিত্তি করে, সুতরাং তোমরা যদি কেউ তার অনিষ্ট করার জন্য সামনে এগিয়ে আসো, আমার তীর তার জীবন সন্ধ্যাকে নিভিয়ে দেবে, জীবন প্রদীপকে নিভিয়ে দেবে। এইভাবে তিনি তীর লক্ষ্যবস্তু করে শত্রুপক্ষের দিকে তীর নিক্ষেপ করতে তিনি উদ্যত হলেন। এই সময় পেছন থেকে আবু সুফিয়ান তার আবির্ভাব হল। আবু সুফিয়ান সে কেনানাকে লক্ষ্য করে বলল, কেনানা তুমি নিরস্ত্র হও, শান্ত হও, আমার কিছু মন্তব্য আছে, বক্তব্য আছে, এগুলো শুনে নাও। তখন কেনানা নিরস্ত্র হলেন এবং আবু সুফিয়ান বলতে লাগলেন, তার পিতা এই জায়নাবের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিপদের সম্মুখীন করে দিয়ে গিয়েছেন সে সম্পর্কে তুমি যথেষ্ট অবগত আছো, তুমি জানো আমাদেরকে কি বিপদে ফেলে দিয়েছে, আমাদেরকে বাপদাদার ধর্ম থেকে সে বিচ্যুত ঘটানোর চেষ্টা করেছে, ভাইয়ে ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে, সুতরাং তার কন্যা আমাদের হাতের মুঠায় এসে গিয়েছে, এই অবস্থায় যদি তাকে তার পিতার কাছে যদি পৌঁছে দেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য চরম অবমাননাকর ব্যাপার হবে, এটা আমাদের জন্য খুব মর্যাদাহানিকর ব্যাপার বলে গণ্য হবে, এর চেয়ে ভালো তুমি আজকে শান্ত হও, চুপচাপ করে থাকো, তুমি সময় বুঝে পরবর্তীতে তাকে মদিনাতে পৌঁছে দিও। সে কেনানা সেই আবু সুফিয়ানের যুক্তিকে মেনে নিয়ে সেদিন পথের থেকে ফিরে গেলেন। এরপরে সুযোগ বুঝে জয়নাবকে সাথে নিয়ে মদিনার পথে রওনা দিলেন। এদিক দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তার পোষ্যপুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা অভিমুখে পাঠিয়ে দিয়েছেন যে আমার পরিবারকে, বিশেষ করে আমার জয়নাবকে তুমি সেখান থেকে হিজরত করিয়ে নিয়ে আসো। এরপরে কেনানা হজরত জয়নাবকে নিয়ে রওনা দিয়েছেন আর হজরতে যায়েদ বিন হারেসা মক্কার দিকে আসতেছেন। একদল মক্কা কেনানা যাচ্ছে মদিনার দিকে, যায়েদ বিন হারেসা আসতেছে মক্কার দিকে। মক্কা মদিনার মাঝপথে বতনে ইয়াজিদ নামক স্থানে তাদের উভয় কাফেলার সাক্ষাৎ হল। কেনানা সেখানেই হযরত যায়েদ বিন হারেসার হাতে জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে তুলে দিয়ে তিনি মক্কায় ফিরে এলেন। এইবার আবুল আস হযরতে জয়নাবের স্বামী মক্কাতুল মুকাররমাতে সে মুশরিক অবস্থাতেই সে থেকে গেল। এরপরে আরও দুবার দুই যুদ্ধে আবুল আস মুসলমান সৈন্যদের হাতে ধরা পড়েছে। ধরা পড়ার পরেই হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহা তিনি সুপারিশ করে তাকে মুক্ত করে দিয়েছেন, যার ফলে বারবার হযরত জয়নাব তাকে মুক্ত করে দেওয়ার পরেও তার অন্তরের মাঝে রেখাপাত কেটেছে, অন্তরের মাঝে পরিবর্তনের হিল্লোল বয়ে গিয়েছে। সে তখন মক্কায় ফিরে গিয়ে তার যে সমস্ত লেনদেন ছিল সেগুলো এবং আমানতকে বুঝিয়ে দিয়ে ইসলামে দীক্ষিত হয়ে মদিনাতে হিজরত করে চলে আসলেন। যেহেতু হযরত জায়নাব যখন ইসলাম গ্রহণ করেছেন আবুল আস তখনও মুশরিক ছিলেন, সুতরাং স্বামী স্ত্রীর যদি একজন মুশরিক হয় আর একজন যদি মুসলমান হয়ে যায় অটোমেটিক তাদের মাঝে হলো বিচ্ছেদ হয়ে যায়। তে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহারও বিচ্ছেদ হয়ে গিয়েছিল, কিন্তু যখন তিনি মুসলমান হয়ে হিজরত করে ফিরে এলেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দ্বিতীয়বার তাদের সেই ছিন্ন হয়ে যাওয়া বিয়েকে আবার নতুন করে পরিয়ে দিলেন। সেটি ছিল হিজরি ৬ সানের শাওয়াল মাসে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বিয়ে পরিয়ে দিলেন। এরপর থেকে আবুল আস ইসলাম গ্রহণ করার আগেও হযরত জায়নাবের সঙ্গে খুব ভদ্র সুলভ আচরণ করতেন, সৌজন্য বোধের পরিচয় দিতেন। কোনদিন হযরত জায়নাবকে মৌখিকভাবে শারীরিকভাবে কখনোই অপমান করেননি, গালি দেননি, তার অসম্মান করেননি। সদা সর্বদা স্ত্রীর মর্যাদা বোধকে তিনি সমুন্নত রেখেছেন। আর জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাও তার বিনিময় দিয়েছেন, দুই তিনবার যখন নাকি তিনি যুদ্ধবন্দী হয়ে এসেছেন, ধর্মের পার্থক্য হয়ে গিয়েছে, এরপরে তালাক হয়ে গিয়েছে অটোমেটিকলি, এরপরেও নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে সুপারিশ করে তার পূর্বের স্বামীকে তিনি মুক্তি করে দিয়েছেন, মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার এই স্বামী আবুল আসের ব্যবহারে যথেষ্ট খুশি ছিলেন এবং তিনি তার সন্তুষ্টির কথা জনগণের সামনেও প্রকাশ করেছেন। এইভাবে দাম্পত্য জীবন যখন পুনর্বার তাদেরকে সৃষ্টি করে দেওয়া হল, অর্থাৎ বিয়ে দ্বিতীয়বার পড়িয়ে দেওয়া হল, তবে তাদের এই দাম্পত্য জীবন আর বেশি দিন টিকসই হয়নি। বরং ৬ বা ৭ হিজরিতে আবুল আসের সঙ্গে তাদের তার দ্বিতীয়বার বিয়ে হল, আর ৮ হিজরিতে হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার জীবদ্দশাতে এই নশ্বর পৃথিবী ছেড়ে আল্লাহর সান্নিধ্যে তিনি চলে গেলেন, তার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে উম্মে আইমান এবং হুজুরের স্ত্রী সৌদা বিনতে জামা এবং উম্মে সালমা তার গোসল করালেন। গোসল করার পরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে নিজের এই প্রিয় কন্যার তিনি জানাজা পড়ালেন এবং আবুল আস এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী এবং পিতা দুজনে কবরে নামলেন লাশ রাখার জন্য। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অষ্টম হিজরিতে ইন্তেকাল করলেন। ইন্তেকালের সময় তিনি দুটি সন্তান রেখে গেছেন, তার সর্বমোট দুটি সন্তান হয়েছিল। একটির নাম হল উমামা, এই উমামা নিয়ে বহু হাদিস আসছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই উমামাকে এতটাই ভালোবাসতেন, এই নাতনিকে এতটাই ভালোবাসতেন যে উমামাকে নিয়ে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কোলে করে নিয়ে নামাজে ইমামতি পর্যন্ত করেছেন, এই নাতনিকে কোলে নিয়ে। উম্মতকে শিক্ষা দিয়েছেন যে কোনো বাচ্চা যদি এমন নাসর বান্দা হয় যে মায়ের কোল ছাড়তে চায় না, এই সন্তানকে রাখার মতো কোনো জায়গাও নেই, এই সময় এই মা জননী কিভাবে নামাজ পড়বেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই উমামাকে কোলে নিয়ে একদিন মসজিদে নববীতে এলেন। এসে হুজুর তাকে কোলে নিয়ে পুরা নামাজকে পড়ালেন, যখন সেজদায় যাইতেন পাশে রেখে দিতেন, এরপরে আবার কোলে নিতেন। রসুল শিক্ষা দিয়ে গেলেন যে কোনো মা জননীর যদি এ ধরনের নাসুর বান্দা সন্তান হয়ে থাকে, মায়ের কোল থেকে নামেই না, এদিক দিয়ে নামাজের অক্ত চলে যাচ্ছে, কাউকে দেওয়ার মতোও কোনো পরিবেশ নাই, তাহলে মা জননী এই সন্তানকে কোলে নিয়েই নামাজ আদায় করবেন। তবে শর্ত হল যে এই বাচ্চার শরীরে কোনো ধরনের নাপাকি না থাকতে হবে, তার ডাইপার পরা থাকলে ডাইপারতে ক্লিন হতে হবে, পেশাব পায়খানা তার শরীরে বা পোশাকে থাকতে পারবে না, যেহেতু আপনার বডির সঙ্গে এই বাচ্চা লেগে রয়েছে। আর পুত্র সন্তান একটা ছিল, সে তার নাম ছিল হলো আলী। আলী সম্পর্কে বিভিন্ন রাওয়ায়েত আছে, কোনো কোনো বর্ণনা মতে তিনি শৈশবেই ইন্তেকাল করেন। অধিকাংশ ঐতিহাসিকদের মত হল কিছুটা বুদ্ধিসম্পন্ন হওয়ার পরেই তিনি ইন্তেকাল করেছেন। ইবনে আসাকির তার কিতাবে লিখেছেন যে তিনি ইয়ারমুকের যুদ্ধে, যখন চরম যুদ্ধ হচ্ছিল হযরতে ওমরের খেলাফত যুদ্ধে, সেই যুদ্ধে তিনি শাহাদতের অমীয় সুধা পান করেছেন। অর্থাৎ ইয়ারমুকের যুদ্ধ পর্যন্ত, হযরতে ওমরের খেলাফত পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এটা ইবনে আসাকির একজন ঐতিহাসিক, তিনি তার বর্ণনা করেছেন। তবে উমামা সম্পর্কে বলতে গেলে সমস্ত ঐতিহাসিকদের ঐক্যমত, নবী আলাইহিসসালাম তাকে এত বেশি স্নেহ করতেন যে সব সময় এই নাতনিকে তিনি সাথে রাখতেন, এমনকি নামাজের সময়ও দূরে সরাতেন না। একবার নবী আলাইহিসসালাম এই নাতনিকে কেমন ভালোবাসতেন তার একটি হল দৃষ্টান্ত। একবার নবী আলাইহিসসালামের কাছে কিছু উপঢৌকন এল, এর মধ্যে সোনার একটি হারও ছিল। নবী আলাইহিসসালাম হারটি হাতে নিয়ে তিনি ঘোষণা দিলেন, আমি আমার এই হারটি, উপহারের হারটি ওই মেয়েকে দান করব, ওই নারীকে দান করব যিনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, অতীব প্রিয় ব্যক্তিকে এই হারটি আমি দান করব। সবাই ধারণা করে নিয়েছেন যে অবশ্যই তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি এটি দিবেন, কিন্তু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট্ট একটা বাচ্চা মেয়ে ঘরের এক কোনায় খেলা করছিল। এই অবস্থায় নবী আলাইহিসসালাম উমামাকে ডেকে নিয়ে এসে এই নাতনি উমামার গলায় এই হারটি তিনি পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এত ভালোবাসতেন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন পর্যন্ত বেঁচেছিলেন এবং অনেকজনের সাথে, অনেক সাহাবীর সঙ্গে তার বিয়েও হয়েছে। তার পিতা যখন, আবুল আস, মৃত্যু সময় যখন হয়ে যায়, মৃত্যু সময় ঘনিয়ে আসছে, তখন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অভিভাবক নিযুক্ত করে যান। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন উমামার অভিভাবক হলেন। ইন দ্য মিন টাইমে নবীর আলাইহিসসালামের ইন্তেকাল হয়ে যাওয়ার মাত্র ছয় মাসের মাথায় ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারটা সন্তান হয়েছিল, ফাতিমার আলোচনা আসছে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার উমামার পিতার পক্ষ থেকে যে অভিভাবককে নিযুক্ত করা হয়েছিল জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তিনি উমামাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। তাহলে নবী আলাইহিসসালামের এক কন্যার বিয়ে হয়েছে আলীর সাথে, আবার বড় মেয়ের ঘরের সন্তান, বড় মেয়ের মেয়ে উমামারও বিয়ে হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। দেখুন, এখান থেকে শরীয়তের দুটি মাসআলা ইস্তিমবাত হয়, যে ভাতিজি ভাগিনীকে বিয়ে করা শরীয়তে অবৈধ, কোন ধরনের ভাতিজি এটি হলো আমাদের সমাজের অধিকাংশ মানুষ হলো জানি না। ভাতিজি অর্থা হল আমার আপন ভাই অথবা আমার দুধ ভাই, এক মায়ের পেটের দুধ খেয়েছি, এক মায়ের বুকের দুধ পান করেছি। এই ধরনের ভাই যদি হয়, দুধ ভাই হোক অথবা আপন ভাই হোক অথবা আমার বৈমাত্রের ভাই হোক, আমার মায়ের আর এক জায়গায় বিয়ে হয়েছিল সেই ঘরে ভাই, অথবা বৈপত্রিক ভাই, আমার পিতা আরাক যায় আরাক নারীকে বিয়ে করেছেন আমার মাকে ছাড়া, সেখানেও আমার ভাই আছে। বৈপত্রিক, বৈমাত্রিক, দুধ ভাই অথবা আপন ভাই, এই ভাইদের মেয়েকে বিয়ে করা শরীয়তে হল নিষেধ। এছাড়া চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তাদের মেয়েকে বিয়ে করা শরীয়তে বৈধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াসালামের আপন চাচাতো ভাই আবু তালেব এবং আবদুল্লাহ, এ দুজন এক মায়ের পেটের ভাই। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম হযরত ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন, যে নাকি রসুলের আপন চাচাতো ভাই। তাহলে চাচাতো ভাতি, চাচাতো ভাইয়ের মেয়েকে আলী বিয়ে করলেন, হুজুর আলীর চাচাতো ভাই। অনুরূপভাবে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার হল চাচা আর ভাতিজির সম্পর্ক, অর্থাৎ হল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন চাচাতো ভাই। তাহলে নবীর মেয়ে জায়নাব, তিনি হলেন ভাতিজি, চাচাতো ভাইয়ের মেয়ে। সেই চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতেমার ইন্তেকালের পরে বিয়ে হল। সুতরাং কোরআনে যেটি বিয়ে হারাম করা হয়েছে সেটা আপন ভাই, দুধ ভাই এদের। সেই জন্য চাচাতো ভাইয়ের মেয়েদের সঙ্গে পর্দা ফরজ, ফুপাতো ভাইয়ের মেয়েদের সঙ্গে পর্দা ফরজ, মামাতো ভাই, খালাতো ভাইয়ের মেয়েদের সঙ্গে পর্দা ফরজ, যেহেতু তাদের সঙ্গে বিয়ে বৈধ আছে। আমাদের সমাজে এটা হয় না, আমাদের সমাজে এটা দৃষ্টিকটু মনে হয়, এ কথা ঠিক, কিন্তু শরীয়তে বৈধ আছে। কেউ যদি চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করে, ফুপাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করে, আপন খালাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করে, তাহলে শরীয়তে এটা কোনো নিষেধাজ্ঞা নাই। আপন ভাতিজিকে বিয়ে করা যাবে না, আপন ভাগিনীকে বিয়ে করা যাবে না, তাদের সঙ্গে পর্দার বিধান নাই। আশা করি আপনাদের এই জিনিসটাকে ক্লিয়ার হয়েছে। দেখুন, কুসংস্কারের নাম দিন না, আল্লাহর বিধানের নাম হলো দিন, এটি হলো আল্লাহ পাকের বিধান। আমাদের সমাজে যেটি আছে, প্রচলিত আছে, এটা হলো কুসংস্কার, এটির নাম হলো দিন না। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করলেন তার খেলাফতের যুগে। তিনি যখন খেলাফতের যুগে শাহাদত বরণ করেছিলেন, সেই সময় মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু একজন ফেমাস সাহাবী ছিলেন, বিভিন্ন সময় গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তিনি মুগিরা বিন শুবাকে ওসিয়ত করে গিয়েছিলেন, আমার ইন্তেকালের পরে তুমি ইদ্দত পার হয়ে গেলে উমামাকে তুমি বিয়ে করো। এই উমামার মুগিরা বিন শুবার ঘরে ইয়াহইয়া নামক একটি পুত্র সন্তান জন্ম লাভ করেছিল, আর কোন কোন বর্ণনা আছে উমামা নিঃসন্তানী ছিলেন। তাহজত নবী আলাইহিস সালাতু ওয়াসালামের বড় কন্যার নাম হল হযরতে জাইনাব বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাইনাবের পরেই হুজুরের দ্বিতীয় মেয়ের নাম হল রুকাইয়া। ইমাম জুরজানি তিনি লিখেছেন যে হযরত রুকাইয়া ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সন্তানদের সর্বকনিষ্ঠ, কিন্তু অধিকাংশ ঐতিহাসিকরা তার এই মতের সঙ্গে একমত হননি। বরং অধিকাংশ ঐতিহাসিকরা বলেছেন হুজুরের কনিষ্ঠ কন্যা হলেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, রুকাইয়া হলেন দ্বিতীয় কন্যা। নবুয়তের পূর্বে অর্থাৎ 33 বৎসর বয়স যখন নবী আলাইহিস সালাতু ওয়াসালামের, বড় মেয়ে জন্ম হয়েছিল 30 বৎসর বয়সে, আর দ্বিতীয় মেয়ে জন্ম হয়েছে 33 বৎসর বয়সে। ইবনে আসাদের মতে নবুয়ত প্রাপ্তির পূর্বেই আবু লাহাবের পুত্র অর্থাৎ হল উতবার সাথে তার প্রথম বিয়ে হয়েছিল। আবুল আহাবের দুই ছেলে ছিল উতবা উতাইবা। এই উতবা আর উতাইবা দুই সন্তানের সাথে নবী আলাইহিসসালামের জাহেলিয়াতের যুগে দুই মেয়ের বিয়ে হয়েছিল। উতবার সঙ্গে তার প্রথম দ্বিতীয় কন্যা রুকাইয়ার বিয়ে হয়েছিল এবং উতাইবার সঙ্গে উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল। আবুল আহাব যখন নবী আলাইহিসসালাম নবুয়তের দাবিদার হলেন, নবুয়তের প্রচার প্রসার শুরু করে দিলেন, তখন আবুল আহাব তার সন্তানদেরকে ডেকে নিয়ে সন্তানদেরকে সে নির্দেশ দান করল যে মুহাম্মদ, যার সঙ্গে আমাদের ধর্মের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তার মেয়ে তোমাদের ঘরে থাকতে পারবে না, সুতরাং তোমরা দুজনেই তাকে তালাক দিয়ে দাও। এরপরে তারা নিরুপায় হয়ে নবী আলাইহিসসালামের দুই কন্যাকেই তারা তালাক দিয়ে দিল। এই ঘটনাতে নবী আলাইহিসসালামের অন্তর ভেঙে খানখান হয়ে গিয়েছিল যে একজন মানুষের দুটি কন্যা যদি একসাথে বিধবা হয়ে যায়, তালাকপ্রাপ্ত হয়ে যায়, একজন বাপের অন্তর মায়ের অন্তর কতটুকু ভেঙে পড়তে পারে, কতটুকু মনক্ষুণ্ণ হতে পারে, সেটি আমরা নিজেদেরকে দিয়েই অনুভব করি। নবী আলাইহিসসালাম তখন এক পর্যায়ে হল ভেঙে পড়েছিলেন। এরপরে নবী আলাইহিসসালাম এই কন্যা রোকাইয়াকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়ে দিলেন। দালওয়াবি তিনি লিখেছেন, তিনিও একজন ঐতিহাসিক, যে হযরত রোকাইয়ার সঙ্গে হযরত ওসমানের বিয়ে হয়েছিল জাহিলিয়াতের যুগেই, কিন্তু স্বয়ং ওসমান বর্ণিত সুদীর্ঘ হাদিসে এ কথা বোঝা যায় এটি হল ভ্রান্ত রেওয়ায়েত, এ কথাটা সঠিক না, বরং হল ইসলামী যুগেই হযরত ওসমানের সঙ্গে রুকাইয়ার বিয়ে হয়েছিল। ইসলামের যুগে যখন নাকি নবী আলাইহিসসালামের এই দ্বিতীয় কন্যার সঙ্গে হযরত ওসমান বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন তো দুজনই হল মুসলমান। বিয়ের পর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি রুকাইয়াকে সঙ্গে নিয়ে আবিসিনিয়ায় যে মুসলমানদের প্রথম গ্রুপ হিজরত করে ইথিওপিয়া ইরিত্রিয়াতে গিয়েছিলেন নাজাশির দেশে, তিনিও তার স্ত্রীকে নিয়ে হিজরত করেছিলেন। দীর্ঘদিন পর্যন্ত তাদের আর কোনো সংবাদ পাওয়া যাচ্ছিল না। এখনকার মতো টেলিভিশনের যুগ না, ইন্টারনেটের যুগ না, এখনকার মতো এ ধরনের টেলিফোনের যুগ নয়, তারা যে চলে গেছেন কোনো খোঁজ খবর নাই। নবী আলাইহিসসালাম চিন্তাম্বিত হয়ে গিয়েছিলেন। তখন এক ব্যক্তি এসে নবী আলাইহিসসালামকে সুসংবাদ দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত ওসমানকে এবং আপনার মেয়ে রুকাইয়াকে আমি আবিসিনিয়াতে দেখে এসেছি। এই জন্য নবী আলাইহিসসালাম তাকে উপঢৌকন দান করেছিলেন, একটা গোলাম আল্লাহ রসুল দান করেছিলেন এই সুসংবাদের জন্য। আর নবী আলাইহিসসালাম হযরত ওসমান এবং তার কন্যার হিজরতের পরে দোয়া করেছিলেন, তাদের কল্যাণের জন্য দোয়া করেছিলেন, যে সাইয়্যিদেনা ইব্রাহিম এবং হযরত লুতের পরে ওসমানই হল সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি তার স্বস্ত্রীক নিজের স্ত্রীকে নিয়ে দীন ইসলামের জন্য তিনি হিজরত করে অন্য দেশে চলে গিয়েছিলেন। প্রথম হিজরত করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, এরপরে লুত আলাইহিসসালাম, আর এই তৃতীয় ব্যক্তি হলেন আমার ওসমান, ইসলামের জন্য তিনি হিজরত করেছেন। আবিসিনিয়ায় থাকা অবস্থায় হযরত রুকাইয়ার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম ছিল আবদুল্লাহ। এই আবদুল্লাহ ছয় মাস বয়সেই তিনি ইন্তেকাল করেছেন আবিসিনিয়াতেই। এরপরে যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়াত থেকে হিজরত করে আবার মক্কায় ফিরে আসেন, মক্কাতুল মুকাররমায় কিছুদিন থেকে তিনি আবার হিজরত করে মদিনাতুত তাইয়েবাতে চলে যান। মদিনায় এসেই হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মারাত্মকভাবে অসুস্থ হয়ে যান। তখন কেবল বদর যুদ্ধের প্রস্তুতি চলছিল। এই বদর যুদ্ধে প্রস্তুতি যখন চলছে, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে বদরের প্রান্তরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, এই সময়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি অসুস্থ হয়ে পড়লেন। রুকাইয়ার অসুস্থতার দরুণে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওসমানকে নির্দেশ দান করলেন, তুমি যুদ্ধে যাওয়ার পরিবর্তে তুমি তোমার স্ত্রীকে দেখভাল করো, তার সেবা যত্ন করো, তার খেদমত করো, এর দ্বারাই তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবা। এরপরে এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, বদরের সাহাবিদের মাঝে তার নাম নেই, কিন্তু তিনি বদরের সাহাবিদের মর্যাদা হাসিল করতে পেরেছেন, যেহেতু নবীর কন্যাকে তিনি দেখভাল করেছেন এই জন্য। এরপরে যখন নাকি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে বিজয়ের সুসংবাদ নিয়ে যেদিন মদিনায় আগমন করলেন, কি আল্লাহ রাব্বুল আলামিনের কি নীলা খেলা, সেই দিনে হযরত রুকাইয়ার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ইতিহাসকে এভাবে সাজিয়ে দিয়েছেন যে প্রতিটি সুসংবাদের মাঝে একটি দুঃসংবাদও আল্লাহ পাক মিশ্রণ ঘটিয়ে দিয়েছেন, যেন মানুষ খুশিতে আত্মহারা হয়ে সীমালঙ্ঘন করতে না পারে, কারণ এই দিনে একটি বিষাদের ঘটনাও ঘটেছে, আবার বিষাদের ঘটনার কারণে মানুষ যেন হাহুতাশ করে সীমালঙ্ঘন করতে না পারে, এই জন্য এই দিনটি আবার হলো একটি খুশির দিন বলেও বিবেচিত হয়। তাহলে একদিক দিয়ে যুদ্ধের বিজয়ের সংবাদ এসে মদিনায় পৌঁছল, আর একদিকে মদিনায় এক শোকের ছায়া বয়ে গেল, রসুলের দ্বিতীয় কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যেহেতু এখনো বদরের প্রান্তরে রয়ে গেছেন, তিনি মদিনাতে এসে পৌঁছেননি, যায়েদ বিন হারেসাকে আগে দূত হিসাবে সংবাদ দেওয়ার জন্য বিজয়ের সংবাদদাতা হিসাবে পাঠিয়েছিলেন, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের পক্ষে প্রিয় কন্যার জানাজায় উপস্থিত হওয়া এটা সম্ভবপর হয়ে ওঠেনি। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কন্যাকে জান্নাতুল বাকিতে হলো দাফন করে দেওয়া হয়েছে হুজুরের অনুপস্থিতিতে। হুজুরের তৃতীয় কন্যা উম্মে কুলসুম বদর যুদ্ধের ফেরার পরেই নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রবিউল আউয়াল মাসে বদর যুদ্ধ হয়েছিল রমাদান মাসে, রমাদান মাসে হযরতে রুকাইয়ার ইন্তেকাল হল, আর রবিউল আউয়াল মাসে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই উম্মে কুলসুমের বিয়ে দিয়ে দিলেন। উম্মে কুলসুম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের তৃতীয় কন্যা। ইমাম বুখারী আলাইহির রহমা এই বিয়ের একটি চাঞ্চল্যকর ঘটনা বুখারী শরীফে উল্লেখ করেছেন, সেটি কি যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমরের কন্যা যখন বিধবা হয়ে গেলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও গিয়েছিলেন নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য, তিনি কোনো ধরনের হা না কিছুই বলেননি, সম্মতি জ্ঞাপন করেননি। এরপরে তিনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব পাঠালেন, হযরত ওসমানের পক্ষ থেকেও কোনো ধরনের সাড়া তিনি পেলেন না, তিনি যথেষ্ট মনুক্ষুণ্ণ হয়েছিলেন। সেই সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ওমরকে ডেকে হুজুরের কান পর্যন্ত এ ঘটনা পৌঁছে গেছে, হযরত ওমরকে ডেকে নিয়ে গেলেন, ডেকে নিয়ে গিয়ে তিনি বললেন, যে হাফসার জন্য আমি ওসমানের চেয়ে উত্তম পাত্রর ব্যবস্থা করেছি এবং ওসমানের জন্য হাফসার সে উত্তম মেয়ের ব্যবস্থা করেছি আমি। তাহলে হাফসার স্বামীও ওসমানের চেয়ে উত্তম হবে, আর ওসমানের যে হবু স্ত্রী হবে সেই স্ত্রীটিও হাফসার চেয়ে উত্তম মহিলা। হযরত ওমর বুঝে উঠতে পারলেন না। তখন তিনি বললেন, ওমর, হাফসাকে আল্লাহর ইঙ্গিতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ স্বয়ং আমি তাকে গ্রহণ করব, আমি তাকে পরিণয়ন সূত্রে আবদ্ধ করব। সুতরাং ওসমানের চেয়ে হাফসার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি হবেন তিনি মর্যাদার দিক দিয়ে অনেক ঊর্ধ্বে। আর তুমি হাফসাকে বিয়ে দিতে চেয়েছ ওসমানের সঙ্গে, হাফসার পরিবর্তে আমি নবী সিদ্ধান্ত নিয়েছি আমার বিধবা মেয়ে উম্মে কুলসুমকে আমি ওসমানের সঙ্গে বিয়ে দেব। তাহলে ওসমানের ওয়াইফটাও হাফসার ওয়াইফের চেয়ে উত্তম হয়ে গেল। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তিনি 6 বৎসর পর্যন্ত হযরত ওসমানের সঙ্গে দাম্পত্য জীবন যাপন করেছেন। হুজুরের 2 কন্যাকে বিয়ে করার সুবাদে হযরত ওসমানকে তিনি একটি উপাধি দিয়েছেন, সেটি হল দুন্নুরাইন, 2 আলো বিশিষ্ট ব্যক্তি। অর্থাৎ রসুলের 2 কন্যাকে তিনি বিয়ে করেছেন। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমানের উপরে এতটাই সন্তুষ্ট ছিলেন, তিনি বলেছেন, আমার যদি 40টি কন্যা হতো আর ধারাবাহিকভাবে একটির পর একটি মারা যেত, আমি প্রত্যেকটি কন্যাকে প্রথমটি মারা যাওয়ার পরে দ্বিতীয়টিকে আমি ওসমানের হাতে তুলে দিতাম, দ্বিতীয়টি মারা যাওয়ার পরে তৃতীয়টি, এইভাবে 39তম কন্যা মারা যাওয়ার পরে 40তম কন্যাটিও আমি ওসমানের সাথে বিয়ে দিতাম। কতটুকু সন্তুষ্ট হলে নবী আলাইহিসসালাম এ কথা বলতে পারেন। এরপরে হযরত ওসমানের সঙ্গে উম্মে কুলসুমের 6 বৎসরের দাম্পত্য জীবন বেশি লম্বা হল না। হিজরি 9 সনের শাবান মাসে নবী হযরতে উম্মে কুলসুম তিনিও জান্নাতুল ফিরদাউসে চলে গেলেন, পরপরের যাত্রী হয়ে গেলেন। নবী আলাইহিসসালাম নিজেই তার জানাজার নামাজ পড়ালেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু, উসামা বিন জায়েদ এবং ফজল ইবনে আব্বাস তার লাশ কবরে নামালেন, তাকে দাফন করা হয়ে গেল। নবী আলাইহিসসালামের চতুর্থ কন্যার নাম হল ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। এই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা একটু দীর্ঘ, এই জন্য ইনশাআল্লাহ আগামীকাল আমরা এই আলোচনা করে সমাপ্তি ঘোষণা করব। কাল পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ অপেক্ষা করুন, জান্নাতের সভানেত্রী যিনি হবেন তার জীবনীটি শোনার জন্য, এবং ইসলামের ইতিহাসের বিশেষ করে নবী বংশের সব কিছুই জড়িত এই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করেই, এবং নবী আলাইহিসসালামের সবচাইতে প্রিয় সন্তান বলে তিনি বিবেচিত হতেন, এবং ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বডি স্ট্রাকচার অর্থাৎ হল শারীরিক গঠন প্রণালী, কথা বলার ঢং, হাঁটার ঢং হুবহু নবী আলাইহিসসালামের ফটোকপি ছিল। হুজুর যেভাবে হাঁটতেন ফাতেমাও এভাবে হাঁটতেন, হুজুর যেভাবে হাসি মুখে কথা বলতেন ফাতিমাতুজ জাহরাও সেভাবে হাসি মুখে কথা বলতেন, হুজুরের গলার কণ্ঠ ফাতিমাতুজ জাহরার গলার কণ্ঠ একই রকম ছিল, হুজুরের সঙ্গে হুবহু মিল ছিল এই কন্যার। সুতরাং এই কন্যার জীবনী আলোচনা এটি হল আলোচনা সাপেক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা সেই আলোচনা আগামীকালকে করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের সামনে কোনো মৃত্যুর দুঃসংবাদ নেই। অনেক ভাই বোনদের ফ্যামিলি করোনায় আক্রান্ত হয়েছেন, অনেকে অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন। দোয়া চেয়েছেন আমাদের আনোয়ারুল কবির ভাই, তার ফ্যামিলি অসুস্থ, দোয়া করি। আমাদের আরেক ভাই, খুব ঘনিষ্ঠ বন্ধুবর, তিনি নাম বলাকে পছন্দ করেননি, তার পরিবারও অসুস্থ, করোনায় আক্রান্ত হয়েছেন, তার জন্য আমরা দোয়া করি। আরেকজন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তিনিও দোয়া চেয়েছেন। শহরের পূর্ব প্রান্তে তারা বসবাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে সুস্থতা দান করেন। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تباركت ربنا وتعاليت يا جل جلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إله العالمين رب العالمين امرا كتب গুলি গুনাহগার বান্দা বান্দি মিলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হে আল্লাহ টেকনোলজির বরকতে আমরা একত্রিত হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটি গুরুত্বপূর্ণ পার্টস আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের জীবনী নিয়ে কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে। রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দিও, আমাদের মেহরবান পিতা মাতাকে মাফ করে দিও, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তমাম উম্মতে মুহাম্মাদিকে তুমি মাফ করে দিও। রব্বুল আলামিন, কিভাবে মাপ চাইতে হয় আমরা জানিও না, বুঝিও না, পারিও না। আমাদের শব্দের মাঝেও আল্লাহ দুর্বলতা আছে, চাওয়ার মাঝেও দুর্বলতা আছে, আল্লাহ ভাবভঙ্গির মাঝেও আমাদের ত্রুটি বিচ্যুতি আছে। কিভাবে চাইলে তুমি ক্ষমা করবে, কোন শব্দে ডাকলে তুমি ক্ষমা করবে, হে আল্লাহ তুমি তা আমাদেরকে শিখিয়ে দাও। আল্লাহ, ছোট বাচ্চারা মা জননীর কাছে গিয়ে ভাঙা ভাঙা শব্দে মায়ের কাছে কিছু চাইলে মা জননীর হৃদয়ের মাঝে ভালোবাসার ঢেউ, ভালোবাসার উর্মি উথলে ওঠে। রব্বুল আলামিন, তোমার দয়া মায়া তো মা জননীর চেয়ে কোটি কোটি গুণ বেশি। আমরা ভাঙা চোরা শব্দ দিয়ে তোমার কাছে হে আল্লাহ যা কিছু পেশ করি তুমি মেহরবানি করে কবুল মঞ্জুর করে নিও। ইলাহাল আলামিন, রব্বুল আলামিন, আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দিও, আমাদের শ্বশুর শ্বশুরীকে ক্ষমা করে দিও, আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তমাম উম্মতে মুহাম্মাদিকে ক্ষমা করে দিও। রব্বুল আলামিন, যত মোমিন মোমিনাত ঈমান নিয়ে কবরে গেছেন, যত মুসলমান মুসলমান ঈমান নিয়ে কবরে গেছেন, তাদের কবরে আযাব মাফ করে দিও। যারা অসুস্থ আছেন তাদের সিহাতে কামিলা হায়াতে তাইয়েবা দান করো। হে আল্লাহ, যাদের নাম নেওয়া হয়েছে, হে আল্লাহ তুমি তাদেরকে দারুশ শিফা থেকে শিফা দিয়ে দাও। হে আল্লাহ, তুমি তো ওই মহাপ্রভু, ডাক্তার ছাড়া, ওষুধ ছাড়া, মেডিসিন ছাড়া, মাধ্যম ছাড়াই তো ভালো করে দিতে পারো। হে আল্লাহ, তুমি তাদের উপর রহম করম করো। হে আল্লাহ, প্রত্যেককে তুমি জলদি জলদি সুস্থ করে হে আল্লাহ তোমার দাসত্বকে পূর্ণাঙ্গভাবে আদায় করার তৌফিক করে দাও। রব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি এই করোনা ভাইরাসের মহামারীর থেকে দুনিয়াকে, দুনিয়াবাসীকে হেফাজত করো। রব্বুল আলামিন, তুমি আর আমাদেরকে পরীক্ষা করো না। হে আল্লাহ, এর চেয়ে বেশি কঠিন পরীক্ষা হলে আমরা কেউ পাশ করতে পারব না। রব্বুল আলামিন, বনী ইসরাইলদেরকে তুমি যেভাবে পরীক্ষা করেছ, তোমার নবীর উম্মতদেরকে এ ধরনের পরীক্ষা আর নিও না। রব্বুল আলামিন, একটি বৎসর হলো দুনিয়াবাসী, হে আল্লাহ করোনা ভাইরাসে হে আল্লাহ আজকে দিশাহারা হয়ে পড়েছে। রব্বুল আলামিন, তুমি মেহরবানি করে এই বালা মুসিবত দুনিয়ার থেকে উঠিয়ে নাও, তমাম দুনিয়াতে তুমি শান্তির ফয়সালা করে দাও। হে আল্লাহ, তুমি দুনিয়ার প্রান্তে প্রান্তে যত মসাজিদ আছে সমস্ত মসাজিদগুলোর দরজা পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়ার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, শাবান মাস এসে গেছে, জানি না রমাদান পর্যন্ত কার হায়াত বাকি থাকবে। আল্লাহ, তোমার কাছে একটি জিনিসই চাই, যদি এ বৎসর আমাদের ইন্তেকালের সিদ্ধান্ত তুমি নিয়ে থাকো, তাহলে রমাদানের বরকত দেওয়ার পরেই তুমি আমাদেরকে দুনিয়ার থেকে উঠিও। রব্বুল আলামিন, রমাদানের হে আল্লাহ ফাদায়েল হাসিল করার পরে, বরকত হাসিল করার পরে আমাদেরকে গুনাহ মুক্ত করে তুমি দুনিয়ার থেকে উঠায়ও। আর যদি হায়াতকে তুমি এক্সটেনশন করে থাকো, আল্লাহ তুমি মেহরবানি করে এই রমাদানকে আমাদের জন্য ইয়া আল্লাহ গুনাহ মাপের রমাদানে পরিণত করে দিও। তমাম জাহানের মুসলিমরা যেন স্বতঃস্ফূর্তভাবে হৃদ্রতার সাথে ভাতৃত্ববোধকে সমুন্নত রেখে সিয়াম সাধনার মাধ্যমে এই মাসটি আমরা উদযাপন করতে পারি। আল্লাহ তুমি গায়েবি খাজানা থেকে সে ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দিও। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।